বাইবেলের প্রথম যোহন প্রথম অধ্যায়, সেই প্রথম থেকেই যিনি ছিলেন, যার মুখের কথা আমরা শুনেছি, যাকে নিজেদের চোখে দেখেছি, যাকে ভালো করে লক্ষ্য করেছি, যাকে নিজেদের হাতে ছুঁয়েছি, এখানে সেই জীবন বাক্যের কথাই লিখছি। সেই জীবন প্রকাশিত হয়েছিলেন, আমরা তাকে দেখেছি এবং তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছি। যিনি পিতার কাছে ছিলেন আর আমাদের কাছে প্রকাশিত হয়েছিলেন, সেই অনন্ত জীবনের কথাই তোমাদের জানাচ্ছি, যাকে আমরা দেখেছি এবং যার মুখের কথা আমরা শুনেছি তার বিষয়ে তোমাদের জানাচ্ছি। আমরা তা জানাচ্ছি যেন তোমাদের ও আমাদের মধ্যে একটা যোগাযোগ সম্বন্ধ গড়ে ওঠে। এই যোগাযোগ হল পিতা ও তার পুত্র যীশু খ্রিস্ট এবং আমাদের মধ্যে। আমাদের আনন্দ যাতে পরিপূর্ণ হয় সেই জন্যই আমরা এই সমস্ত লিখছি। ঈশ্বরই আলো। যে কথা আমরা যীশুখ্রিস্টের কাছ থেকে শুনে তোমাদের জানাচ্ছি তা হল ঈশ্বর আলো। তার মধ্যে অন্ধকার বলে কিছুই নেই। যদি আমরা বলি যে ঈশ্বর ও আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ আছে অথচ অন্ধকারে চলি, তবে আমরা মিথ্যা কথা বলছি, সত্যের পথে চলছি না। কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন, আমরাও যদি তেমনি আলোতে চলি, তবে আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ থাকে আর তার পুত্র যীশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদের শুচি করে। যদি আমরা বলি আমাদের মধ্যে পাপ নেই, তবে আমরা নিজেদের ফাঁকি দিই। তাতে এটাই বোঝা যায় যে আমাদের অন্তরে ঈশ্বরের সত্য নেই। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের শুচি করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না। যদি বলি আমরা পাপ করিনি, তবে আমরা তাকে মিথ্যাবাদী বানাই আর তার বাক্য আমাদের অন্তরে নেই। বুদ্ধিমান স্কাঙ্ক। কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন, আমরাও যদি তেমনি আলোতে চলি, তবে আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ থাকে আর তার পুত্র যীশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদের শুচি করে। প্রথম যোহন এক অধ্যায় সাত পদ। হিংস্র স্কাঙ্ক সত্যিই একটা বুদ্ধিমান জন্তু। উদাহরণস্বরূপ বলা যায় যে সে খুব চতুরতার সাথে উকুন থেকে নিজেকে রক্ষা করে। প্রথমে সে মুখে করে এক গ্রাস খড় জোগাড় করে, তারপর নাক মুখ ছাড়া সমস্ত শরীর ডুবিয়ে ঝর্ণার পানির মধ্য দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকে। এই সময় তার মুখে যে খড় থাকে সেগুলোকে দেখতে এক বৃহৎ গোঁফের মতো দেখায়। যখন স্কাঙ্ক সম্পূর্ণ জলমগ্ন হয়, তখন ছোট ছোট উকুনগুলো আত্মরক্ষার জন্য উপরের দিকে উঠতে থাকে, আর তার মুখে যে শুকনো খড়ের আঁটি রয়েছে তাতে শত শত উকুনের আশ্রয়ে কালো হয়ে যায়। এই সুযোগে আমাদের ডোরাকাটা বন্ধু তখন হাঁ করে তার মুখের খড়গুলো ছিঁড়ে নেয়, আর সেই অপ্রত্যাশিত অতিথিরা তখন ঝর্ণার পানিতে নিচের দিকে ভেসে চলে যায়। উল্লেখ্য যে এমন একটা বিশেষ পরিবেশ সৃষ্টির মাধ্যমে সে নিজেকে চুলকানির জ্বালা থেকে রক্ষা করেছে, যে পরিবেশ ওই উকুনগুলোর প্রতিকূলে ছিল। যে বিশ্বাসীরা উদ্ধার লাভ করার পরও তাদের পুরনো পাপ স্বভাব নিয়ে সন্তুষ্ট, তাদের উচিত স্কাঙ্ক যেমন উকুনের হাত থেকে নিজেকে রক্ষা করে, ঠিক তেমনি করে পাপকে ঘৃণা করা এবং এ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করা। তার অবশ্যই মনে রাখা উচিত যে সে তার নিজের চেষ্টাতে কখনো এই প্রলুব্ধকারী পাপের উপর জয়লাভ করতে পারে না। পানির নিচে যেমন উকুনগুলোর দম বন্ধ হয়ে আসে, আলোতে চললে মন্দ চিন্তা, খারাপ কথাবার্তা ইত্যাদি পাপও বিশ্বাসীর জীবনে কোনো কাজ করতে পারে না। বিনীতভাবে পাপ স্বীকারপূর্বক বাইবেল অধ্যয়ন, প্রার্থনা ও ঈশ্বরের সাথে পরিপূর্ণ সহভাগিতার মাধ্যমে বিবেকের তাড়না থেকে একজন বিশ্বাসী নিজেকে রক্ষা করতে পারে। এইভাবে সে প্রতিদিন পবিত্র জীবন যাপন করতে পারে, যা তার জন্য অবশ্যই দরকারি। খ্রিস্টীয় বন্ধু, কেবলমাত্র আলোতে বিচরণের মধ্য দিয়েই, তথা পিতা ও পুত্রের সাথে সচেতন সহভাগিতার মধ্য দিয়ে আপনি আত্মিক বিজয়ী জীবনের স্বাদ উপভোগ করতে পারেন। বাইবেলের প্রথম যোহন দুই অধ্যায় ১২ থেকে ১৭ পদ। ছেলে মেয়েরা, খ্রিস্টের জন্য তোমাদের পাপ ক্ষমা করা হয়েছে বলেই আমি তোমাদের কাছে লিখছি। পিতারা, সেই প্রথম থেকেই যিনি আছেন, তোমরা তাকে জেনেছ বলেই তোমাদের কাছে লিখছি। যুবকেরা, শয়তানের উপর তোমরা জয়লাভ করেছ বলেই তোমাদের কাছে লিখছি। ছেলে মেয়েরা, আমি তোমাদের কাছে লিখলাম কারণ তোমরা পিতাকে জানো। পিতারা, আমি তোমাদের কাছে লিখলাম কারণ সেই প্রথম থেকেই যিনি আছেন, তোমরা তাকে জেনেছ। যুবকেরা, আমি তোমাদের কাছে লিখলাম কারণ তোমরা বলবান এবং ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে রয়েছে, আর তোমরা শয়তানের উপর জয়লাভ করেছ। জগৎকে ভালোবেসো না। তোমরা জগৎ এবং জগতের কোনো কিছু ভালোবেসো না। যদি কেউ জগৎকে ভালোবাসে, তবে সে পিতাকে ভালোবাসে না। কারণ জগতের মধ্যে যা কিছু আছে, দেহের কামনা, চোখের লোভ এবং সাংসারিক বিষয়ে অহংকার, এর কোনোটাই পিতার কাছ থেকে আসে না, জগৎ থেকেই আসে। জগৎ ও জগতের কামনা বাসনা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সে চিরকাল থাকবে। ইঁদুর শিকার। কারণ দিমা এখনকার জগৎকে ভালোবেসে আমাকে ছেড়ে থিসলোনিকিয়তে চলে গেছে। দ্বিতীয় তিমোথিও 4:10। একজন একটি শিকারি কুকুর কিনেছিল। কুকুরটি কতদূর কী করতে পারে তা দেখার জন্য সে তাকে বাইরে নিয়ে গিয়ে একটা ভাল্লুক ধরার জন্য পরীক্ষা করল। জঙ্গলের মধ্যে প্রবেশ করতে না করতেই কুকুরটি পরীক্ষার উপকরণ পেয়ে গেল। সে হঠাৎ থমকে দাঁড়াল, মাটিতে আঁচড় কাটল এবং অন্য একদিকে মুখ করে শিকার ধরার জন্য বসে পড়ল। সে একটা হরিণের গন্ধ পেল যা তার শিকার ভাল্লুকের পথ ধরে যাচ্ছিল। কয়েক মুহূর্ত পর সে খরগোশের আভাস পেল যা হরিণের পথ ধরে যাচ্ছিল, আর কুকুরটি এভাবে দৌড়াতেই থাকল। লোকটি শেষে কুকুরটিকে ধরে ফেলল, কারণ সে দেখতে পেল যে এই শিকারি কুকুর অবশেষে ইঁদুর ধরার জন্য তার গর্তে ঢুকে যাচ্ছে। বিশ্বাসী হিসেবে মাঝে মাঝে আমরাও ওরকম। আমরা প্রথমেই খুব ভালোভাবেই আমাদের যাত্রা আরম্ভ করি, তখন আমাদের জীবনে খ্রিস্টের পদচারণা থাকে, কিন্তু শীঘ্রই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জিনিসের প্রতি আমাদের মন ঝুঁকে পড়ে। এই অবস্থা আমাদের মূল উদ্দেশ্য থেকে বহু দূরে সরে না যাওয়া পর্যন্ত আমরা এক ধাপের পর আর এক ধাপ আগাতে থাকি। প্রেরিত পৌলের সঙ্গীদের জীবনেও একই দশা ঘটেছিল। তিনি তিমোথিওকে লিখেছিলেন, দিমা এখনকার জগৎকে ভালোবেসে আমাকে ছেড়ে থিসলোনিকিয়তে চলে গেছে। প্রত্যেক দিন আমাদের উচিত নতুন করে খ্রিস্টের কাছে নিজেকে উৎসর্গ করা, তা না হলে দেহের কামনা, চোখের বাসনা ও জীবনের গর্ব প্রভৃতির করাল স্রোতে আমরা ভেসে যাব। জগতের এই সব প্রভাব সবচেয়ে ভালো বিশ্বাসীদের প্রভাবিত করতে পারে। খ্রিস্টের সেবা যদি আপনার জীবনের প্রধানতম লক্ষ্য না হয়, তবে আপনি ধন সম্পদ ক্ষমতা আত্মসম্মান অথবা ক্ষণিক আনন্দের ভাটায় ভেসে যাচ্ছেন। আপনার জীবন আবার প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করুন। মনে রাখবেন, ইঁদুর শিকারে কোনো লাভ নেই। বাইবেলের প্রথম যোহন 3:7-16। সন্তানেরা, কেউ যেন তোমাদের বিপথে না নিয়ে যায়। খ্রিস্ট নির্দোষ, আর যে কেউ ন্যায় কাজে নিজেকে ব্যস্ত রাখে সেও নির্দোষ। যে পাপ করতেই থাকে সে শয়তানের, কারণ শয়তান প্রথম থেকেই পাপ করে চলেছে। শয়তানের কাজকে ধ্বংস করবার জন্যই ঈশ্বরের পুত্র প্রকাশিত হয়েছিলেন। ঈশ্বর থেকে যার জন্ম হয়েছে সে পাপে পড়ে থাকে না, কারণ ঈশ্বরের স্বভাব তার মধ্যে থাকে। ঈশ্বর থেকে জন্ম হয়েছে বলে সে পাপে পড়ে থাকতে পারে না। যারা ন্যায় কাজে নিজেদের ব্যস্ত রাখে না এবং ভাইকে ভালোবাসে না, তারা ঈশ্বরের নয়। এতেই প্রকাশ পায় কারা ঈশ্বরের সন্তান আর কারাই বা শয়তানের সন্তান। যে কথা তোমরা প্রথম থেকে শুনে আসছো তা এই, আমাদের একে অন্যকে ভালোবাসা উচিত। সেই জন্য আমি বলছি, আমরা যেন কোয়িনের মতো না হই। কোয়িন শয়তানের লোক ছিল এবং তার ভাইকে সে খুন করেছিল। কেন সে তাকে খুন করেছিল? কারণ সে যা করত তা ছিল মন্দ, আর তার ভাই যা করত তা ছিল ভালো। একে অন্যকে ভালোবাসো। ভাইয়েরা, জগৎ যদি তোমাদের ঘৃণা করে তাতে আশ্চর্য হয়ো না, আমরা ভাইদের ভালোবাসি বলেই বুঝতে পারছি আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে এসেছি। যারা ভালোবাসে না তারা মৃত্যুর মধ্যে থাকে। ভাইকে যে ঘৃণা করে সে খুনি। কোনো খুনির মধ্যে যে অনন্ত জীবন থাকে না তা তোমাদের অজানা নেই। খ্রিস্ট আমাদের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন, তাই ভালোবাসা কি তা আমরা জানতে পেরেছি। দুটি বিজ্ঞ ছাগল। তোমরা যা কিছু করো না কেন ভালোবাসার মনোভাব নিয়েই করো। প্রথম করিন্থীয় 16:14। একদিন দুটি ছাগল একটি সংকীর্ণ পথের কিনারায় এসে পরস্পরের মুখোমুখি হয়েছিল। ওই পথটি দিয়ে মাত্র একটি ছাগলই হাঁটতে পারত। তারা ভাবছে এখন তাদের কি করা উচিত। পেছনে যাওয়াও তাদের পক্ষে সম্ভব নয়, কারণ তা অত্যন্ত বিপজ্জনক, আর পথটা যথেষ্ট বড় না হওয়াতে পেছনে ঘোরাও সম্ভব নয়। এখন আমাদের মতো কিছু অতি বুদ্ধিমান লোকের পাকা জ্ঞান যদি তাদের থাকতো, তবে হয়তো একটা আর একটাকে শিং দিয়ে গুতিয়ে হ্রদের পানিতে ফেলে দিয়ে আপন পথ পরিষ্কার করতে পারত। গল্পটি আমাদের বলে যে এই ছাগল দুটো এর চেয়ে আরও বেশি বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। তাদের একটা নির্দ্বিধায় মাটিতে শুয়ে পড়ে অপরকে তার গায়ের উপর দিয়ে সরাসরি হেঁটে যেতে দিল। তাতে তারা দুজনেই রক্ষা পেল। তাদের একজনকে অবশ্যই নত হয়ে শুয়ে পড়ে অন্যকে পার হওয়ার সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। যদি তারা আমাদের কিছু অতি বুদ্ধিমান লোকের মতো তর্ক জুড়ে দিত যে কে শোবে আর কে গায়ের উপর দিয়ে হেঁটে যাবে, তবে কি হতো। কিন্তু শেষে উভয় ছাগলের একই ইচ্ছা ছিল। এখানে কি আমাদের জীবনের প্রয়োগ করার মতো কিছু আছে? কতবার আমাদের ঔদ্ধত্য মর্মান্তিক পরিণতি ডেকে এনেছে? অন্যদের মঙ্গলের জন্যে কতটুকুই বা আমরা নম্র হই, কতটাই বা নিচে নামি? আমরা লোকদের বলতে শুনি আমি আমার যা আছে তাই নিয়েই গর্ব করছি, অথচ নম্র চিত্তে অন্যের ভুল সহ্য করা এবং অপরের জন্য কিছুটা নত হওয়া কত মহৎ কাজ। যদিও কঠিন, তথাপি বিশ্বাসী হিসেবে শিক্ষাটি প্রত্যেকের জন্য খুবই প্রয়োজনীয়। স্মরণ করুন, পবিত্র বাইবেল বলে আমাদের সবচেয়ে দরকারি জিনিস হল ভালোবাসা। ভালোবাসা দয়া করে, স্বার্থ চেষ্টা করে না। চেয়ে দেখো ওই পশুর পানে আমরা কেমন মূর্খ সব, বিন্দু সম নম্র হতেই করি বিশাল বিকট রব। বাইবেলের প্রথম যোহন 5:1-13। যারা বিশ্বাস করে যিশুই সেই মসীহ, ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে। যারা পিতাকে ভালোবাসে তারা তার সন্তানকেও ভালোবাসে। যখন আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং তার আদেশ পালন করি, তখন জানি যে ঈশ্বরের সন্তানদেরও আমরা ভালোবাসি। ঈশ্বরের আদেশ পালন করাই হল ঈশ্বরের প্রতি ভালোবাসা। তার আদেশ ভারী বোঝার মতো নয়, কারণ ঈশ্বরের প্রত্যেকটি সন্তান জগতের উপর জয়লাভ করে থাকে। জগতের উপর যা জয়লাভ করেছে তা হল আমাদের বিশ্বাস। যারা বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র, একমাত্র তারাই জগতের উপর জয়লাভ করে। ঈশ্বরের পুত্রের বিষয়ে সাক্ষ্য, ইনি যিশু খ্রিস্ট, যিনি জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। কেবল জলের মধ্য দিয়ে নয়, কিন্তু জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। পবিত্র আত্মা এই বিষয়ে সাক্ষ্য দেন, কারণ তিনি নিজেই সত্য। পবিত্র আত্মা, জল ও রক্ত, এই তিনের মধ্য দিয়ে সেই সাক্ষ্য আসছে এবং সেই তিনের সাক্ষ্য এক। আমরা মানুষের সাক্ষ্য গ্রহণ করে থাকি, কিন্তু ঈশ্বরের সাক্ষ্য তার চেয়েও বড়, আর তিনি তার পুত্রের বিষয়ে সেই সাক্ষ্য দিয়েছিলেন। ঈশ্বরের পুত্রের উপরে যে বিশ্বাস করে তার অন্তরে সেই সাক্ষ্য আছে। যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা তাকে মিথ্যাবাদী বানিয়েছে, কারণ ঈশ্বর তার পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন তা তারা বিশ্বাস করেনি। সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তার পুত্রের মধ্যে আছে। ঈশ্বরের পুত্রকে যে পেয়েছে সে সেই জীবনও পেয়েছে, কিন্তু ঈশ্বরের পুত্রকে যে পায়নি সে সেই জীবনও পায়নি। শেষ কথা, তোমরা যারা ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাস করো, তোমাদের কাছে আমি এই সমস্ত লিখলাম যাতে তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছ। অনুভূতি নয়, বাস্তবতা। তোমরা যারা ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাস করো, তোমাদের কাছে আমি এই সমস্ত লিখলাম যাতে তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছ। প্রথম যোহন 5:13। পাপ থেকে আমরা যে উদ্ধার পেয়েছি তা বাস্তবতার উপর নির্ভর করে, অনুভূতির উপরে নয়। মানুষের আবেগ অস্থির তাতে নির্ভর করা যায় না। প্রেরিত যোহন লিখেছেন, তোমরা যারা ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাস করো, তোমাদের কাছে আমি এই সমস্ত লিখলাম যাতে তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছ। আমাদের প্রভু চান যেন আমরা আমাদের সদাচঞ্চল অনুভূতির পরিবর্তে তার দেওয়া লিখিত সুস্থির বাক্যের উপর বিশ্বাস করি। জর্জ বি ম্যাকলিলেন যখন কমিশন লাভ করে মেজর জেনারেল পদে উন্নীত হন, তখন তিনি তার স্ত্রীকে লিখেছিলেন, গতকাল যা ছিল তার চেয়ে আমার অনুভূতিতে কোনো ব্যতিক্রম লক্ষ্য করছি না। বস্তুত আমি এখনও আমার ইউনিফর্ম পরিধান করিনি, কিন্তু তাতে কি, আমি নিশ্চিত যে আমি এখন সশস্ত্র বাহিনীর অধিপতি, কারণ প্রেসিডেন্ট লিঙ্কনের আদেশ আমার উপর কার্যকরী হয়েছে। প্রেসিডেন্ট লিঙ্কনের আদেশ পেয়েই ম্যাকলিলেন তার পদ সম্পর্কে সুনিশ্চিত হয়েছিলেন। ঠিক সেইভাবেই যারা যীশুখ্রিস্টকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছে তারাও সম্পূর্ণরূপে ঈশ্বরের বাক্য তথা পবিত্র বাইবেলের উপর নির্ভর করতে পারে। পবিত্র বাইবেল বলে, বিশ্বাস দ্বারাই আমাদের বিচার হবে এবং এর মধ্য দিয়েই আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে যাব। প্রিয় বন্ধু, আপনি কি প্রেরিত পৌলের মতো বলতে পারেন, আমি যাকে বিশ্বাস করেছি তাকে আমি জানি এবং আমি বিশ্বাস করি যে সেদিন সেদিন আমি যা তার কাছে গচ্ছিত রেখেছি তা তিনি রক্ষা করতে সমর্থ। আপনি যে অবশ্যই স্বর্গে যাবেন সে সম্পর্কে সুনিশ্চিত হওয়া একটা বড় বিষয়। আপনার টলমল অনুভূতির চেয়ে বরং আপনি খ্রিস্ট ঈশ্বরের জীবন্ত বাক্য পবিত্র বাইবেলের উপর নির্ভর করে নিশ্চিত হতে পারেন। আকাশপানে শূন্যে ঘুষি মারছি না, প্রতিক্রিয়া হবেই হবে। নতুন জীবন সত্যই যদি পেয়ে থাকি নিশ্চয়তা পেতেই হবে। বাইবেলের যিহূদা 17-25 পদ। কিন্তু প্রিয় বন্ধুরা, যেসব কথা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রেরিতেরা আগে বলেছিলেন তা তোমরা মনে করে দেখো। তারা তোমাদের কাছে এই কথা বলতেন, ঠাট্টা বিদ্রুপ করাই যাদের স্বভাব তারা শেষ সময়ে আসবে এবং তাদের মন্দ ইচ্ছা অনুসারে চলাফেরা করবে। এই লোকেরা দলাদলির সৃষ্টি করে এবং তারা নিজেদের ইচ্ছা মতো চলে, তাদের অন্তরে পবিত্র আত্মা নেই। কিন্তু প্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের পবিত্র বিশ্বাসের উপর ভিত্তি করে নিজেদের গড়ে তোলো এবং পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে প্রার্থনা করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়া যেন তোমাদের অনন্ত জীবনে নিয়ে যায়, তারই অপেক্ষায় তোমরা ঈশ্বরের ভালোবাসার মধ্যে থাকো। তোমাদের মধ্যে যাদের বিশ্বাস স্থির নয় তাদের দয়া করো, আগুন থেকে তুলে এনে অন্যদের রক্ষা করো। পাপ স্বভাবের দ্বারা যাদের জীবন নোংরা হয়েছে তাদের পাপ কাজ ঘৃণা করো এবং নিজেদের সাবধানে রেখে তাদের দয়া করো। ঈশ্বরের প্রশংসা হোক, একমাত্র ঈশ্বর আমাদের উদ্ধারকর্তা। তোমাদের ওছট খাওয়ার হাত থেকে রক্ষা করে নির্দোষ অবস্থায় নিজের মহিমার সামনে আনন্দের সঙ্গে উপস্থিত করতে পারেন। সমস্ত যুগের আগে থেকে যেমন ছিল তেমনি এখনও এবং চিরকাল আমাদের প্রভু যীশুখ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব মহিমা শক্তি এবং ক্ষমতা থাকুক, আমেন। আগুন থেকে সতর্ক। বাইবেলের যিহূদা 23 পদ। আগুন থেকে তুলে এনে অন্যদের রক্ষা করো, আগুন থেকে সতর্ক। হতে পারে আপনার সত্যিকারের বিশ্বাসী নয় এমন একজন বন্ধু আছে, হয়তো আপনি বছরের পর বছর ধরে তার জন্য প্রার্থনা করেছেন, কিন্তু সে কোনো বাইবেল, কোনো ছোট পুস্তিকা অথবা কোনো খ্রিস্টীয় সাহিত্য পড়বে না। সে আপনার সাথে গির্জায় বা কোনো বাইবেল ক্লাসে যোগ দেবে না। যদি এই ধরনের অবস্থায় আপনিও পড়ে না থাকেন, তথাপি উপরোক্ত কথাগুলো আপনার জন্যই লেখা হয়েছে। ঈশ্বর প্রথমেই বলেছেন একজন বিশ্বাসীকে কীভাবে জীবনযাপন করতে হবে। বিশ্বাসে আরও দৃঢ়ভাবে বেড়ে উঠুন, পবিত্র আত্মার শক্তিতে কীভাবে প্রার্থনা করতে হয় তা শিখুন এবং ঈশ্বরের ভালোবাসা যাতে আপনাকে স্পর্শ করতে পারে সেই জন্য একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করুন। কে জানে আপনি যাকে অন্তর দিয়ে ভালোবাসেন তার অন্তর কঠিন হলেও সে হয়তো একদিন নরকের আগুন থেকে রক্ষা পাবার নিশ্চয়তা লাভ করবে। এই সত্য গল্পটা শুনুন। স্কটল্যান্ডের একজন মহিলাকে সেখানকার বিশ্বাসীরা প্রায় প্রভুকে গ্রহণ করার জন্য অনুরোধ করতেন, কিন্তু তাদের এই নিবেদিত প্রচেষ্টা সত্ত্বেও সেই মহিলার অন্তর কঠিনই থেকে যায়। তাকে একটা বাইবেল ও কিছু ধর্মীয় পুস্তিকা দেওয়া হয়েছিল যা সে পুড়ে ফেলার জন্য আগুনের মধ্যেই ফেলে দেয়। কিন্তু ওইগুলোর মধ্যে থেকে একটা পুস্তিকা আগুনের শিখায় উড়ে বাইরে চলে যায় আর সে তা কুড়িয়ে নিয়ে আবার আগুনে ফেলে দেয়। দ্বিতীয়বারও সেই পুস্তিকা বাইরে চলে গেলে আর একবার সে কুড়িয়ে নিয়ে আগুনে ফেলে দেয়। এইভাবে আরও একবার সে ওই উড়ে আসা পুস্তিকাকে আগুনে নিক্ষেপ করে চিরতরে ধ্বংস করার জন্য চেষ্টা করে। কিন্তু তৃতীয়বারে এই পুস্তিকার অংশবিশেষ পুড়ে যায়। সেই রাতে আগুন যখন নিভে গেল তখন সে পড়ে থাকা পুস্তিকার বাকি অংশটা কুড়িয়ে নিল আর বলল, যেহেতু এটা পড়েনি সেহেতু নিশ্চয় শয়তান এর মধ্যেই আছে। এই অনুসন্ধিৎসা নিয়ে সেই ভদ্রমহিলা এই অর্ধেক পুড়ে যাওয়া পুস্তিকাংশটি পড়তে শুরু করল। সেখান থেকেই সে তার মুক্তিদাতা প্রভুর বিষয়ে জানতে পারল। তখন তার বিবেক তার হৃদয়কে গভীরভাবে দোষী করল। পরিশেষে এই অর্ধেক পুড়ে যাওয়া পুস্তিকায় তাকে খ্রিস্টের পথে পরিচালনা করল। অতএব নিরুৎসাহিত হবেন না, যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ আশাও আছে। যারা অসহায়, যারা অনন্তকালীন অগ্নিকুণ্ডের মধ্যে ব্যথাতুরভাবে কাতরাচ্ছে, তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্য থেকে বের করে নিয়ে আসার মতো অধ্যবসায় ও ধৈর্যের সাথে আপনার প্রচেষ্টা চালিয়ে যান। যিহুদা এক অধ্যায় ২২-২৩ পদ দেখুন, মনে রাখবেন, প্রভুর পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। বাইবেলের প্রকাশিত বাক্য ৭:৯-১৭, সাদা পোশাক পরা লোকের ভিড়। এরপরে আমি প্রত্যেক জাতি, বংশ, দেশ ও ভাষার মধ্য থেকে এত লোকের ভিড় দেখলাম যে তাদের সংখ্যা কেউ গুনতে পারল না। সাদা পোশাক পরে তারা সেই সিংহাসন ও মেষ শিশুর সামনে দাঁড়িয়েছিল। খেজুর পাতা হাতে নিয়ে তারা জোরে চিৎকার করে বলছিল, যিনি সিংহাসনে বসে আছেন আমাদের সেই ঈশ্বর এবং মেষ শিশুর হাতেই পাপ থেকে উদ্ধার রয়েছে। তারপর স্বর্গদূতেরা সকলেই সেই সিংহাসন, নেতাদের ও চারটি জীবন্ত প্রাণীর চারপাশে দাঁড়ালেন। তারা সিংহাসনের সামনে উপুড় হয়ে ঈশ্বরকে প্রণাম করে বললেন, আমেন। প্রশংসা, গৌরব, জ্ঞান, ধন্যবাদ, সম্মান, ক্ষমতা ও শক্তি চিরকাল ধরে আমাদের ঈশ্বরেরই হোক, আমেন। তখন একজন নেতা আমাকে বললেন, সাদা পোশাক পরা এইসব লোক কারা আর তারা কোথা থেকেই বা এসেছে? আমি তাকে বললাম, তা আপনিই জানেন। তিনি আমাকে বললেন, সেই মহাকষ্টের মধ্য থেকে যারা এসেছে এরা তারাই। এরা এদের পোশাক মেষ শিশুর রক্তে ধুয়ে সাদা করেছে, সেই জন্য এরা ঈশ্বরের সিংহাসনের সামনে আছে আর স্বর্গের উপাসনা ঘরে এরা দিন রাত তার সেবা করছে। যিনি সিংহাসনের উপরে বসে আছেন তিনিই এদের উপরে তার তাঁবু খাটাবেন। এদের আর খিদে পাবে না, পিপাসাও পাবে না, সূর্যের তেজ এদের গায়ে আর লাগবে না, ভীষণ গরমও লাগবে না, কারণ সেই মেষ শিশু যিনি সিংহাসনের মধ্যে আছেন তিনি এদের রাখাল হবেন। জীবন্ত জলের ঝর্ণার কাছে তিনি এদের নিয়ে যাবেন আর ঈশ্বর এদের চোখের জল মুছে দেবেন। সোনালি অশ্রুবিন্দু, আমার চোখের জল দিয়ে তোমার পাত্র তুমি ভরে নাও, এসবই যে তোমার বইয়ে লেখা আছে। গীতসংগীতা ৫৬:৮। চোখের জল সম্পর্কে পবিত্র বাইবেলে অনেকভাবে লেখা হয়েছে। পবিত্র বাইবেলে আমরা নবজাত শিশুদের যেমন ফোঁপাতে দেখি তেমনি বয়স্ক লোকদেরও কাঁদতে দেখি। আমরা সর্বপ্রথমে দ্বিতীয় রাজা বলেই ২০:১-৫ রাজা হিস্কিয়কে কাঁদতে দেখি, কারণ তার মৃত্যু ঘনিয়ে এসেছিল। শেষবার চোখের পানি সম্পর্কে যে উল্লেখ আমরা দেখতে পাই তা অত্যন্ত সুখকর। এটা প্রকাশিত বাক্য ২১:৪ দেখা যায়, তিনি প্রত্যেকের চোখের জল মুছে দেবেন, তখন আর কোনো কান্নাকাটি থাকবে না। আমাদের প্রভু প্রতিটি চড়াই পাখির পতনের বিষয়ে যিনি ওয়াকেবহাল, তিনি তার প্রেরিতদের প্রত্যেক ফোটা অশ্রুবিন্দু সম্পর্কে সচেতন, যা তার প্রেরিতদের চক্ষুকে ঝাপসা করে দেয়। আমাদের জীবনকে খাঁটি ও শক্তিশালী করে তোলার জন্যে তিনি আমাদের চোখে অশ্রু দেন। গীতরচক নবী দাউদ বলেন যে ঈশ্বর তার কান্নার হিসেব রাখেন এবং তিনি তা তার স্মরণের খাতায় লিপিবদ্ধ করেন। একজন স্বর্গদূত সম্পর্কে এই গল্প বলা হয় যে তাকে একবার পৃথিবী থেকে সবচেয়ে মূল্যবান জিনিস নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত খুঁজতে খুঁজতে তিনি একটি সোনার পাত তুলে নিলেন, কিন্তু এর দিকে তাকিয়ে তিনি চিৎকার করে বলে উঠলেন, না না না, রাজাদের রাজা, প্রভুদের প্রভুর জন্য এটা যথেষ্ট মূল্যবান নয়। এরপর তিনি মিটমিট করে জ্বলা এক মুষ্টি বহুমূল্য হীরক তুলে নিলেন, কিন্তু তিনি থামলেন, নিরাশ হলেন আর মুষ্টিবদ্ধ করে মাটিতে তা ফেলে দিলেন। তারপর তিনি শুনলেন কোথাও যেন কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এক পাপী তার পাপের ক্ষমার জন্যে ঈশ্বরের কাছে তার হৃদয় দুয়ার খুলে দিয়েছে। যখন সে রোদন করছিল তখন তার চোখ বেয়ে অনুতাপ ও কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ সোনালি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছিল। স্বর্গদূত তখন তারই কয়েকটি পবিত্র ফোঁটা একটি সোনার থালায় করে স্বর্গের উদ্দেশ্যে ফিরে গেলেন। দুঃখে ভারাক্রান্ত বিশ্বাসী ভাই বোনেরা আনন্দ করুন, উৎফুল্ল হন, কারণ আপনার অশ্রুবিন্দু একদিন সোনার মতো উজ্জ্বল হয়ে উঠবে। রোমিও 8:18 পদে প্রেরিত পৌল বলেছেন, আমি জানি আমরা যে মহিমা পড়ে পাব তার তুলনায় আমাদের এই জীবনের কষ্টভোগ কিছুই নয়।
যে দিকে